বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা বাকারার 284 ও 285 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লিল্লাহি মা ফিস السماوات وما في الأرض وإن تبدوا ما في أنفسكم أو تخفوه يحاسبكم به الله يغفر لمن يشاء ويعذب من يشاء والله على كل شيء
বিসমিল্লাহির রহমানির রহিম। যা কিছু আকাশমণ্ডলীতে রয়েছে আর যা কিছু পৃথিবীতে আছে সবই আল্লাহর। তোমরা তোমাদের মনের কথা প্রকাশ করো বা নাই করো, আল্লাহ তোমাদের কাছ থেকে তার হিসাব নেবেন। তারপর যাকে ইচ্ছা তিনি ক্ষমা করবেন এবং যাকে ইচ্ছা শাস্তি দেবেন। আল্লাহ সকল বিষয়ে সর্বশক্তিমান। রাসূল বিশ্বাস রাখেন সেই সব বিষয় সম্পর্কে যা তাঁর পালনকর্তার পক্ষ থেকে তাঁর কাছে অবতীর্ণ হয়েছে, এবং মুসলমানরাও বিশ্বাস রাখে আল্লাহর প্রতি, তাঁর ফেরেশতাদের প্রতি, তাঁর গ্রন্থসমূহের প্রতি এবং তাঁর পয়গম্বরদের প্রতি। তারা বলে, আমরা তাঁর পয়গম্বরদের মধ্যে কোনো তারতম্য করি না। তারা বলে, আমরা শুনেছি এবং কবুল করেছি, আমরা তোমার ক্ষমা চাই, এ আমাদের পালন কর্তা, তোমারই দিকে প্রত্যাবর্তন করতে হবে। সাদাকাল্লাহুল আলিয়ুল আজিম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ সোমবার 6 ডিসেম্বর, 21 অগ্রহায়ণ এবং ফার্সি 15 অজার। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি বাবুল আখতার। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে 9620 কিলোহার্জে এবং সৌদি আরবের শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে 9870 কিলোহার্জে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা parstoday.com/bn। রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠান বাংলাদেশ সময় রাত 8:30 সান্ধ্য অধিবেশন এবং রাত 10:30 নৈশ অধিবেশন সরাসরি শুনতে পাবেন। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে বিশ্ব সংবাদ। এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতার পাঠানো দুটি রিপোর্ট। এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে রয়েছে আফ্রিকায় ইহুদিবাদী ইসরায়েলের প্রভাব বিস্তার সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। এছাড়া বাংলাদেশে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের তথ্য প্রতিমন্ত্রীর বিতর্কিত মন্তব্য এবং বিভিন্ন মহলের প্রতিক্রিয়া নিয়ে ঢাকা থেকে আমাদের প্রতিনিধি আব্দুর রহমান খানের একটি প্রতিবেদন। দৃষ্টিপাতের পর থাকবে শ্রোতাদের চিঠিপত্রের আসর প্রিয়জন। প্রান্তিক আয়োজন রয়েছে নিয়মিত পরিবেশনা কথাবার্তা। সব শেষে সংক্ষিপ্ত সংবাদ।
রেডিও তেহরান বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম। ইরান আমেরিকার নিপীড়নমূলক নিষেধাজ্ঞা প্রত্যাহার বা অকার্যকর করে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে বলে জানালেন প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। ভিয়েনা সংলাপে পরমাণু সমঝোতা পুনর্বহালের যে দাবি জানিয়েছে তা থেকে ইরান সরে দাঁড়াবে না, উপপররাষ্ট্রমন্ত্রী আলী বাকিরির প্রত্যয়। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে একত্রে কাজ চালিয়ে যাওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবং বাবরি মসজিদ ধ্বংসের বার্ষিকীতে ভারতের বিজেপি শাসিত উত্তরপ্রদেশের মথুরা শ্রীকৃষ্ণ জন্মভূমি মন্দিরের সামনে থেকে 4 জনকে আটক করেছে পুলিশ। আসসালামু আলাইকুম। শ্রোতা বন্ধুরা, গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন এতক্ষণ। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি, আমি নাসির মাহমুদ। ইরানের প্রেসিডেন্ট সৈয়দ ইব্রাহিম রাইসি বলেছেন তাঁর সরকার আমেরিকার নিপীড়নমূলক নিষেধাজ্ঞা প্রত্যাহার অথবা অকার্যকর করে দেওয়ার সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে। তিনি রোববার রাতে ইরানের জাতীয় সম্প্রচার সংস্থা IRIB-র 1 নম্বর টিভি চ্যানেলে সরাসরি সম্প্রচারিত এক সাক্ষাৎকারে একথা জানান। আয়াতুল্লাহ রাইসি বলেন, পশ্চিমা দেশগুলো ভেবেছিল ইরান আর কখনো ভিয়েনা সংলাপে অংশ নেবে না, কিন্তু ইরান শুধু ওই সংলাপে অংশই নেয়নি, সেই সঙ্গে নিজের পূর্ণ প্রস্তুতি প্রদর্শনের লক্ষ্যে সংকট সমাধানের জন্য 2টি খসড়া প্রস্তাবও প্রতিপক্ষগুলোকে দিয়েছে। তিনি বলেন, এর মাধ্যমে গোটা বিশ্বের সামনে প্রমাণিত হয়েছে যে ইরান সম্মানজনক ও শক্তিশালী অবস্থানে থেকে ভিয়েনা সংলাপকে এগিয়ে নিতে চায়। নিষেধাজ্ঞা প্রত্যাহার ও অকার্যকর করে দেওয়াকে তাঁর সরকারের অগ্রাধিকার ভিত্তিক কাজ হিসেবে উল্লেখ করে প্রেসিডেন্ট রাইসি বলেন, ইরান ভিয়েনা সংলাপে যে 2টি খসড়া প্রস্তাব উত্থাপন করেছে তা 2015 সালে 6 জাতিগোষ্ঠীর সঙ্গে স্বাক্ষরিত পরমাণু সমঝোতা তার গঠন কাঠামোর আওতায় তৈরি করা হয়েছে। ইরানের প্রেসিডেন্টের এই বক্তব্যের আগে ভিয়েনা সংলাপে জড়িত 3 ইউরোপীয় দেশ ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি অভিযোগ করেছিল ইরান পরমাণু সমঝোতার বাইরে গিয়ে ওই 2টি প্রস্তাব উত্থাপন করেছে। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী এবং ভিয়েনা সংলাপের প্রধান আলোচক আলী বাকির কানি বলেছেন, ভিয়েনায় অনুষ্ঠিত সপ্তম দফা আলোচনার সময় তার দেশ পরমাণু সমঝোতা পুনর্বহালের বিষয়ে যেসব দাবি জানিয়েছে তা থেকে সরে দাঁড়াবে না। একটি বার্তা সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে আলী বাকিরি একথা বলেন। তিনি জোর দিয়ে বলেন, যেহেতু পরমাণু সমঝোতা থেকে অবৈধভাবে আমেরিকা বেরিয়ে গেছে, সে কারণে চলমান এই পরিস্থিতি অবসানের জন্য তাকেই আগে পদক্ষেপ নিতে হবে। আলী বাকিরি বলেন, ইরানের প্রস্তাব তথ্যভিত্তিক এবং যৌক্তিক, সে কারণে এই প্রস্তাবকে চলমান আলোচনার ভিত্তি হিসেবে ব্যবহার করা যেতে পারে। ইরানি উপপররাষ্ট্রমন্ত্রী জোর দিয়ে বলেন, তাঁর দেশ আলোচনায় বিশ্বাস করে এবং সম্ভাব্য ইতিবাচক ফলাফলের ব্যাপারে আশাবাদী, তবে কোনো কোনো দেশের অগঠনমূলক আচরণ এ বিষয়ে অনেক আশাবাদী হতে দিচ্ছে না। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন শীর্ষ পর্যায়ের কর্মকর্তা বলেছেন, তার দেশের উপর আমেরিকা অবৈধভাবে যেসব নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছে সেগুলো প্রত্যাহার করার ব্যাপারে ওয়াশিংটনের অনীহা ভিয়েনা সংলাপ সফল হওয়ার পথে প্রধান বাধা। ইরান সবসময় বলে এসেছে, ভিয়েনা সংলাপের প্রধান লক্ষ্য হচ্ছে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার। নাম প্রকাশে অনিচ্ছুক ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা বলেন, এটি এখন স্বচ্ছ কাঁচের মতো পরিষ্কার যে নিষেধাজ্ঞা সম্পূর্ণভাবে প্রত্যাহার করে নেওয়ার ব্যাপারে আমেরিকার অনীহাই হচ্ছে সংলাপে অগ্রগতির জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তবে আমরা বিশ্বাস করি, যে কোনো মুহূর্তে মার্কিন প্রশাসন সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি বাতিল করতে পারে এবং ইউরোপীয় দেশগুলো প্রয়োজনীয় রাজনৈতিক সংকল্প দেখাতে পারে যা দ্রুত একটি চুক্তির পথ খুলে দেবে। ইরানের এই কর্মকর্তা আরও বলেন, প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির প্রশাসন বাস্তব ভিত্তিক দৃষ্টিভঙ্গি গ্রহণ করেছে এবং সেজন্য একটি সক্ষম আলোচক দলকে পাঠিয়েছে যাতে ভালো একটি চুক্তিতে পৌঁছানো সম্ভব হয়। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে বাংলাদেশ, ভারত ও মধ্যপ্রাচ্যে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে আর বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে একত্রে কাজ চালিয়ে যাওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বাংলাদেশ ও ভারতের ঐতিহাসিক মৈত্রী দিবস উপলক্ষে এক টুইট বার্তায় বলেছেন, আমাদের সম্পর্ককে আরও প্রসারিত ও গভীর করতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কাজ চালিয়ে যাওয়ার জন্য আমি উন্মুখ। বিস্তারিত জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের বিশেষ সংবাদদাতা।
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে একত্রে কাজ চালিয়ে যাওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ 6 ডিসেম্বর বাংলাদেশ ও ভারতের ঐতিহাসিক মৈত্রী বা বন্ধুত্ব দিবস উপলক্ষে এক টুইট বার্তায় নরেন্দ্র মোদী বলেছেন, আমরা আজ যৌথভাবে আমাদের 50 বছরের বন্ধুত্বকে স্মরণ করি এবং উদযাপন করছি। আমাদের সম্পর্ককে আরও প্রসারিত ও গভীর করতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কাজ চালিয়ে যাওয়ার জন্য আমি উন্মুখ। 1971 সালের এই দিনে স্বাধীন রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিল ভারত। ভুটানের পর ভারত বিশ্বের দ্বিতীয় দেশ যারা বাংলাদেশের স্বাধীনতাকে স্বীকৃতি দিয়েছে। এদিকে আজ বাংলাদেশের প্রথম রাষ্ট্রীয় স্বীকৃতির 50 বছর পূর্তিতে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভার আয়োজন করেছে সেক্টর কমান্ডার্স ফোরাম মুক্তিযুদ্ধ 71। সভায় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন বলেছেন, ভারতের সঙ্গে আমাদের যে রক্তের সম্পর্ক তা আরও গভীরভাবে উদযাপন করতে চাই। আমি তো সেই দিনের আশায় আছি যেদিন ভারত সহ প্রতিবেশী দেশে আনাগোনা করতে কোনো ভিসা লাগবে না, তাদের সঙ্গে আমাদের মাঝে কোনো প্রতিবন্ধকতা থাকবে না। পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধ ভারত পাকিস্তানের লড়াই নয়, এটি মুক্তিবাহিনী, মৈত্রীবাহিনী এবং বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধ। এই যুদ্ধে ভারত সাহায্য করেছে স্বাধীন বাংলাদেশকে। তিনি বলেন, আমরা বাংলাদেশের স্বাধীনতার 50 বছর উদযাপনের সঙ্গে সঙ্গে ভারতের সঙ্গেও কূটনৈতিক সম্পর্কের 50 বছরের পূর্তিও উদযাপন করছি। ভারতের সাথে আমাদের সম্পর্ক যেহেতু সোনালি অধ্যায়ে পৌঁছে গেছে, আমাদের যে কোনো ছোটখাটো সমস্যা আছে তা আলোচনার মধ্য দিয়ে সমাধান করা যাবে। আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত বিক্রম কুমার দোরাইস্বামী এবং ভুটানের রাষ্ট্রদূত রিনচেন কুইনসেল। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
ভারতের বিজেপি শাসিত উত্তরপ্রদেশের মথুরা শ্রীকৃষ্ণ জন্মভূমি মন্দিরের সামনে থেকে 4 জনকে আটক করেছে পুলিশ। কিছু উগ্র হিন্দুত্ববাদী সংগঠন আজ মথুরার শাহী মসজিদের ভেতরে কৃষ্ণের শিশুরূপের মূর্তি স্থাপন ও জলাভিষেক করতে চেয়েছিল। এরপর শহরের শান্তি শৃঙ্খলা যাতে বিঘ্নিত না হয় সেজন্য সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে নগরীতে ১৪৪ ধারা জারি করা হয়। এ সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা।
ভারতের বিজেপি শাসিত উত্তরপ্রদেশের মথুরা শ্রীকৃষ্ণ জন্মভূমি মন্দিরের সামনে থেকে চারজনকে আটক করেছে পুলিশ। গণমাধ্যমে প্রকাশ শ্রীকৃষ্ণ জন্মভূমির প্রধান ফটকে ওই চারজন জয় শ্রীরাম স্লোগান দিচ্ছিল, হেফাজতে নেওয়া চারজন বিতর্কিত কথা বলছিল বলেও অভিযোগ। আজ সোমবার বেসরকারি হিন্দি টেলিভিশন চ্যানেল আজতকের ওয়েবসাইটে প্রকাশ কিছু হিন্দুত্ববাদী সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছিল, ৬ ডিসেম্বর অর্থাৎ আজকের দিনে মথুরা শাহী মসজিদের ভেতরে ভগবান শ্রীকৃষ্ণের শিশুরূপের মূর্তি স্থাপন ও জলাভিষেক করা হবে। এরপর শহরের আইন শৃঙ্খলা যাতে বিঘ্নিত না হয় সেজন্য সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে পুলিশ মোতায়েন করা হয়েছে। নগরীতে ১৪৪ ধারা জারি করা হয়েছে। সোমবার আটক চারজন নিজেদের বারসানার বাসিন্দা বলে জানিয়েছে, কিন্তু ওই চারজন কোন সংগঠনের সদস্য তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ এ বিষয়ে তদন্ত করছে। আজ হিন্দি গণমাধ্যম আজতক জানিয়েছে, গত মাসে অখিল ভারত হিন্দু মহাসভার নেত্রী রাজশ্রী চৌধুরী বলেছিলেন তারা ৬ ডিসেম্বর শাহী মসজিদে ভগবান কৃষ্ণের মূর্তি স্থাপন করবে, এর জলাভিষেকও করা হবে। সর্বভারতীয় হিন্দু মহাসভার ওই ঘোষণাকে শ্রীকৃষ্ণ জন্মভূমি নির্মাণ ন্যাস, নারায়ণী সেনা এবং শ্রীকৃষ্ণ মুক্তি দল সমর্থন করেছিল। পুলিশের এডিজি আগ্রা রাজীব কৃষ্ণ বলেন, পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। এদিকে সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশনের পক্ষ থেকে বাবরি মসজিদ ধ্বংসের বার্ষিকীতে দিনটিকে কালা দিবস হিসেবে পালন করা হয়েছে। এ প্রসঙ্গে সংগঠনটির সাধারণ সম্পাদক মোহাম্মদ কামরুজ্জামান বলেন,
৬ ডিসেম্বর ভারতের ইতিহাসে একটি কালো দিন। সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশন প্রতি বছর এই দিনটিকে কালা দিবস হিসেবে পালন করে।
৬ ডিসেম্বর উত্তরপ্রদেশের অযোধ্যায় ঐতিহাসিক বাবরি মসজিদ ধ্বংসের বার্ষিকীতে পুলিশ উচ্চ সতর্ক অবস্থায় রয়েছে।
রেডিও তেহরান, খবরের সঙ্গে ২৪ ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
বিশ্ব সংবাদে আবারও স্বাগত আপনাদের। আফগানিস্তানের চলমান জটিল পরিস্থিতির জন্য মার্কিন সরকারের গত ২০ বছরের দখলদারিত্ব ও ভুল নীতিকে দায়ী করেছেন ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলি শামখানি। ইরান সফররত কিরগিজস্তানের নিরাপত্তা পরিষদের ভাইস চেয়ারম্যান তালাতবেক মাসাদিয়াকভের সঙ্গে এক বৈঠকে তিনি একথা বলেন। কিরগিজস্তানের এই কর্মকর্তা তিন দিনের জন্য ইরান সফরে এসেছেন। বৈঠকে দুই পক্ষ আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করেন। আফগান পরিস্থিতি সম্পর্কে আলি শামখানি বলেন, আফগানিস্তানে মার্কিন সামরিক অভিযান ও ২০ বছরের দখলদারিত্বের কারণে দেশটিতে সংকট তৈরি হয়েছে। তিনি আরও বলেন, আফগানিস্তানের শান্তি, স্থিতিশীলতা ও টেকসই নিরাপত্তা প্রতিষ্ঠার জন্য সব নৃগোষ্ঠীর সমন্বয়ে অংশগ্রহণমূলক সরকার গঠন জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া জরুরি। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর নির্বাহী পরিষদের প্রধান হাশেম সাইফুদ্দিন বলেছেন, একমাত্র বোকারাই মনে করে নিষেধাজ্ঞা ও অবরোধ দিয়ে এই প্রতিরোধকামী সংগঠনটিকে দুর্বল করা যাবে। রাজধানী বৈরুতের বাবলিয়া এলাকায় এক অনুষ্ঠানে বক্তৃতা রাখতে গিয়ে তিনি বলেন, যদি কেউ মনে করে যে অবরোধ ও নিষেধাজ্ঞা দিয়ে হিজবুল্লাহকে দুর্বল করা যাবে, তাহলে আমি তাদেরকে বলব, তোমরা নির্বোধ ও বোকা। হাশেম সাইফুদ্দিন বলেন, লোকজন ইতিহাস পড়ে না এবং তারা জানে না যে আমাদের শক্তির গোপন রহস্য হল সর্বশক্তিমান আল্লাহর উপর পরিপূর্ণ বিশ্বাস। বক্তৃতার এক পর্যায়ে সাইফুদ্দিন বলেন, যেসব ব্যক্তি লেবানন ও ইসরায়েলের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার চক্রান্ত করছে, তাদের জানা উচিত এই প্রকল্প সফল হবে না এবং আমরা তা গ্রহণ করব না। তিনি সুস্পষ্ট করে বলেন, শত্রুর বিরুদ্ধে প্রতিরোধ অব্যাহত রাখতেই হিজবুল্লাহ প্রতিশ্রুতিবদ্ধ। এদিকে সৌদি সরকার লেবাননে নিজের রাষ্ট্রদূতকে বৈরুতে ফেরতে পাঠাতে সম্মত হয়েছে বলে দেশটির গণমাধ্যমগুলো খবর দিয়েছে। লেবাননের নিউজ ওয়েবসাইট আল নাসরা জানিয়েছে, ফরাসির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনের আহ্বানে সাড়া দিয়ে রিয়াদ এই সম্মতি দিয়েছে, যদিও সৌদি রাষ্ট্রদূতের বৈরুতে ফেরার তারিখ এখনও ঠিক হয়নি। ম্যাক্রন পারস্য উপসাগরীয় অঞ্চল সফরের অংশ হিসেবে শনিবার রিয়াদে যান এবং সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে সাক্ষাৎ করেন। লেবাননের সঙ্গে সৌদি আরবের সম্পর্কে সাম্প্রতিক সময়ে যে প্রবল কূটনৈতিক উত্তেজনা দেখা দেয় তার সমাধান করা ছিল ম্যাক্রনের মধ্যপ্রাচ্য সফরের অন্যতম উদ্দেশ্য। প্রায় এক মাস আগে ইয়েমেনে সৌদি আগ্রাসনের তীব্র নিন্দা জানিয়ে বক্তব্য দেন লেবাননের তথ্যমন্ত্রী জর্জ কোরদাহি। এর জের ধরে দুদেশের সম্পর্কে উত্তেজনা দেখা দেয় এবং সৌদি আরব বৈরুতে নিযুক্ত নিজের রাষ্ট্রদূতকে রিয়াদে ডেকে পাঠায়। আফগানিস্তানের সাবেক আশরাফ গনি সরকারের পতনের পর দেশটির পাইলটরা যেসব জঙ্গি বিমান নিয়ে প্রতিবেশী দেশগুলোতে পালিয়ে গিয়েছিলেন সেসব জঙ্গি বিমানের একাংশ আফগানিস্তানে ফেরত আনা হয়েছে। আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় বাল্খ প্রদেশের স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, আশরাফ গনির পতনের পর কিছু পাইলট বেশ কয়েকটি জঙ্গি বিমান নিয়ে উত্তরাঞ্চলীয় প্রতিবেশী দেশগুলোতে চলে গিয়েছিলেন। তালেবানের পক্ষ থেকে ব্যাপক আলোচনার জের ধরে এসব জঙ্গি বিমান ফেরত দিতে সম্মত হয়েছে প্রতিবেশী দেশগুলো। আফগানিস্তানের তুলু নিউজ জানিয়েছে, বাল্কের বিমানবাহিনীর কমান্ডার আতাউল্লাহ উমারি বলেছেন, বিদেশ থেকে সব জঙ্গি বিমান ফেরত আনা যায়নি, বাকি বিমানগুলো ফেরত আনার চেষ্টা চলছে। তালেবান এ পর্যন্ত বহুবার বিদেশে পালিয়ে যাওয়া বিমানবাহিনীর পাইলটদের দেশে ফেরত আসার আহ্বান জানিয়েছে। এসব পাইলট তালেবানের পক্ষ থেকে প্রতিশোধ নেওয়ার আশঙ্কায় দেশত্যাগ করেন। তো শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এই ছিল এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ। সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।
রেডিও তেহরান থেকে অনুষ্ঠানের এ পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি আমি বাবুল আখতার। শ্রোতা বন্ধুরা, আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। আলজেরিয়ার পররাষ্ট্রমন্ত্রী এ অঞ্চলে ইসরায়েলের আধিপত্য বিস্তারের নজিরবিহীন চেষ্টার ব্যাপারে সবাইকে হুঁশিয়ার করে দিয়ে বলেছেন, উত্তর আফ্রিকায় ইসরায়েলের অবস্থান পাকাপোক্ত করার কাজে মরক্কোর কর্মকর্তাদের সহযোগিতা সমগ্র এ অঞ্চলকে নজিরবিহীন বিশৃঙ্খলার দিকে ঠেলে দিতে পারে। এ সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পরে শোনাচ্ছেন সহকর্মী রেজওয়ান হোসেন।
ইহুদিবাদী ইসরায়েল বহু আগে থেকেই আফ্রিকার দেশগুলোর উপর প্রভাব বিস্তারের জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে আসছে। এই প্রচেষ্টার অংশ হিসেবে তারা আরব দেশগুলোর সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের চেষ্টা করছে এবং এর পেছনে আমেরিকার পূর্ণ সমর্থন রয়েছে। এর ফলে আফ্রিকান দেশগুলোর মধ্যে, বিশেষ করে মরক্কো ও আলজেরিয়ার মধ্যে, তীব্র উত্তেজনা তৈরি হয়েছে। আলজেরিয়ার পররাষ্ট্রমন্ত্রী রামাথান লামামের এ অঞ্চলে ইসরায়েলের আধিপত্য বিস্তারের নজিরবিহীন চেষ্টার ব্যাপারে সবাইকে হুঁশিয়ার করে দিয়ে বলেছেন, উত্তর আফ্রিকায় ইসরায়েলের অবস্থান পাকাপোক্ত করার কাজে মরক্কোর কর্মকর্তাদের সহযোগিতা সমগ্র এই অঞ্চলকে নজিরবিহীন বিশৃঙ্খলার দিকে ঠেলে দেবে। সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও সুদানের পর গত বছর ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপনকারী চতুর্থ আরব দেশ হচ্ছে মরক্কো। সম্প্রতি ইসরায়েলের কর্মকর্তারা দফায় দফায় মরক্কো সফর করেছেন এবং ওই দেশটির সঙ্গে সর্বাত্মক সম্পর্ক বিস্তারের উপর গুরুত্ব আরোপ করেছেন। ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী গান্তেজ সম্প্রতি মরক্কো সফরে গিয়ে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বিষয়ক চুক্তি সই করেছেন। এরপর মরক্কো ও ইসরায়েলের মধ্যে সামরিক সহযোগিতার বিষয়েও সমঝোতা হয়েছে বলে খবর পাওয়া গেছে। মরক্কো ও ইসরায়েলের মধ্যে সম্পর্ক স্বাভাবিক হওয়ার ফলে আঞ্চলিক সংকট, বিশেষ করে আলজেরিয়ার সঙ্গে মরক্কোর মধ্যকার উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে। আফ্রিকায় প্রভাব বিস্তারের মাধ্যমে ইসরায়েল শুধু যে এ অঞ্চলের দেশগুলোর প্রাকৃতিক সম্পদের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে তাই নয়, একই সঙ্গে প্রতিরক্ষা চুক্তির মাধ্যমে সামরিক ক্ষেত্রেও এ অঞ্চলে ইসরায়েল তাদের অবস্থান শক্তিশালী করার চেষ্টা করছে। আফ্রিকার আরব দেশগুলোর সঙ্গে সম্পর্ক স্থাপনের পেছনে ইসরায়েলের আরেকটি উদ্দেশ্য হচ্ছে ফিলিস্তিনিদের বিরুদ্ধে চলমান আগ্রাসনে ওই দেশগুলোকেও সাথে রাখা। তবে মরক্কো সরকার ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করলেও সেদেশের জনগণ ইসরায়েলের সঙ্গে কোনো সম্পর্ক চায় না। এ কারণে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রীর সাম্প্রতিক রাবাত সফরকালে মরক্কোর হাজার হাজার মানুষ রাস্তায় নেমে এসে তার বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করেছে। বিক্ষোভকারীরা অবিলম্বে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করারও দাবি জানিয়েছে।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
দৃষ্টিপাত এবার বাংলাদেশ প্রসঙ্গ। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম জিয়ার পরিবারকে নিয়ে অশালীন বক্তব্য দেয় তথ্য প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসানের পদত্যাগ দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সম্পর্কে আওয়ামী লীগ সহ বিভিন্ন মহলের প্রতিক্রিয়া নিয়ে প্রতিবেদন পাঠিয়েছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খান। এটি পড়ে শোনাচ্ছেন সহকর্মী আশরাফুর রহমান।
জিয়া পরিবারকে নিয়ে দেয়া বাংলাদেশ সরকারের তথ্য প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসানের একটি মন্তব্যের প্রতিবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রতিমন্ত্রীকে তার বক্তব্য প্রত্যাহার করে জনসমক্ষে ক্ষমা চেয়ে পদত্যাগ করারও আহ্বান জানিয়েছেন তিনি। আজ বিএনপির সহ দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিবৃতিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া সরকারের তথ্য প্রতিমন্ত্রীর একটি বিকৃত ও শিষ্টাচার বহির্ভূত নারী ও বর্ণবিদ্বেষী মন্তব্যের তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করছি। অবিলম্বে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনকারী একজন ব্যক্তির এ ধরনের ঘৃণ্য ও কুরুচিপূর্ণ আচরণের প্রতিকার দাবি জানাচ্ছি। এদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির শীর্ষস্থানীয় একজন নেতার কন্যাকে নিয়ে তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসান ভার্চুয়াল আলোচনায় নারী বিদ্বেষমূলক যে বক্তব্য দিয়েছে তা তার ব্যক্তিগত মত, দলের বক্তব্য নয়। এ ধরনের বক্তব্য কেন সে দিল, অবশ্যই আমি বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করব। আজ সকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে ঢাকা সিটির মেয়র কাউন্সিলরদের সঙ্গে মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। বিএনপির শীর্ষস্থানীয় একজন নেতার কন্যাকে নিয়ে আপত্তিকর মন্তব্য করা সহ সাম্প্রতিক নানা সমালোচিত মন্তব্যের কারণে বাংলাদেশের তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য প্রধানমন্ত্রীর কাছে দাবি জানিয়েছেন নারী অধিকার কর্মীরা। বেসরকারি সংগঠন নারীপক্ষ এবং ৪০ নারী অধিকার কর্মী আলাদা বিবৃতিতে তথ্য প্রতিমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ জানিয়েছেন। সম্প্রতি বিএনপির শীর্ষস্থানীয় নেতা তারেক রহমানের কন্যাকে নিয়ে আপত্তিকর বক্তব্য দেন তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসান। পরে গত শনিবার একটি টিভি টকশোতে উপস্থিত বিএনপির একজন সাবেক নারী এমপিকে মানসিক রোগী বলে অভিহিত করে তার সঙ্গে বিতণ্ডায় লিপ্ত হন তিনি। এই দুই ঘটনা নিয়ে গত দুদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল সমালোচনা হচ্ছে। তবে প্রতিমন্ত্রী মুরাদ জানান, তিনি এসব বক্তব্য দিয়ে কোনো ভুল করেননি, এগুলো তিনি প্রত্যাহারও করবেন না কিংবা প্রত্যাহার করার ব্যাপারে সরকার ও দলের উপর থেকে কোনো চাপও নেই।
শ্রোতা বন্ধুরা, এখন শুনবেন আপনাদের পাঠানো চিঠিপত্র, ইমেল ও মন্তব্য নিয়ে সাজানো অনুষ্ঠান প্রিয়জন।
প্রিয়জন,
শ্রোতাবন্ধুরা, আপনাদের সবাইকে অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদের এই চিঠিপত্রের আসর। প্রিয়জন, আজকের আসর উপস্থাপনায় রয়েছে আমি নাসির মাহমুদ,
আমি আক্তার জাহান
এবং আমি আশরাফুর রহমান। বরাবরের মতোই একটি হাদিস শুনিয়ে আসর শুরু করতে চাই। আমিরুল মোমিনিন হযরত আলী আলাইহিসসালাম বলেছেন, ধার্মিক লোকদের সাথে মেলামেশা করো, তাতে তুমিও তাদের একজন হয়ে যাবে। পাপী লোক থেকে দূরে থেকো, তাতে তুমি পাপ থেকে নিরাপদ থাকতে পারবে।
আমরা সবাই মূল্যবান এ বাণীর নির্দেশনা অনুসরণ করে মানুষের সাথে মেলামেশা করার চেষ্টা করব। এ আহ্বান রেখে নজর দিচ্ছি চিঠিপত্রের দিকে। আসরের প্রথম মেলটি এসেছে বাংলাদেশের জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার পূর্ব নলসিয়া থেকে, আর পাঠিয়েছেন হারুনর রশিদ। তিনি লিখেছেন, চেয়ার পেতে বারান্দায় বসেছি, ভোরের কুয়াশা পেরিয়ে সূর্যের সোনালি আলো এসে লাগছে শরীরে। বাইরে লেবু গাছের ডালে দোয়েল পাখিটা এদিক সেদিক করছে খাবারের খোঁজে। স্মার্টফোনে গতকাল লাইভ প্রচারিত রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছে ইন্টারনেটে। পবিত্র কোরআন থেকে মনোমুগ্ধকর তেলাওয়াত হৃদয়কে প্রশান্তিতে ভরিয়ে দিল। এতটাই ভালো লাগলো যে মন পবিত্রতার বিশুদ্ধ আবহে অপরূপ ভালো লাগায় হারিয়ে গেল কোন এক স্বর্গরাজ্যে।
এরপর 15 নভেম্বর প্রচারিত চিঠিপত্রের আসর। প্রিয়জন সম্পর্কে হারুন ভাই লিখেছেন, মুসলিমদের দোয়া কবুল হওয়া বিষয়ক হাদিসটি শুনে তৃপ্ত হলাম আজকের আসরে। তবে সবচেয়ে ভালো লেগেছে ইশরাক হোসাইন ও সাদমান সাকিবের কণ্ঠে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের অসাধারণ নাদটি। চমৎকার করে গাওয়ার জন্য শিল্পীদাকে ধন্যবাদ। অনেকদিন পর রেডিও তেহরানের মাধ্যমে কিছুটা সময় আলোর স্নিগ্ধ পরশে সজীবতায় আনন্দে ভাসল হৃদয়। ধন্যবাদ রেডিও তেহরানকে।
চমৎকার চিঠিটির জন্য শ্রোতাবন্ধু হারুনর রশিদ, আপনাকেও অনেক অনেক ধন্যবাদ। আসরের পরের মেইলটি এসেছে ভারতের পশ্চিমবঙ্গের বীরভূম জেলার কাঁচিপাড়া থেকে, আর পাঠিয়েছেন মুন্সি দরুদ। রেডিও তেহরানের সকল কর্মকর্তাকে আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে তিনি লিখেছেন, বিশ্বের অন্যান্য রেডিও স্টেশন থেকে রেডিও তেহরান সম্পূর্ণ আলাদা। এ বেতারের অনুষ্ঠানগুলোতে বেশ চমক রয়েছে। রেডিও তেহরানের চিঠিপত্রের আসর প্রিয়জন দুর্দান্ত লাগছে। ইরানের পণ্য সামগ্রী অনুষ্ঠানের 130তম পর্ব থেকে অনেক কিছু জানতে পারলাম, বেশ ভালো লাগলো।
রেডিও তেহরানের অনুষ্ঠান মালা আপনার ভালো লাগছে জেনে আমাদেরও ভালো লাগলো। তো চিঠি লেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আসরের এবারের চিঠিটি পাঠিয়েছেন বাংলাদেশের কিশোরগঞ্জের বাজিতপুর থানার সাদির চর থেকে মোহাম্মদ সাগর মিয়া। আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাবার পর তিনি লিখেছেন, রেডিও তেহরানের বাংলা বিভাগ থেকে 17 নভেম্বর বুধবারে প্রচারিত সবগুলো অনুষ্ঠান ভালো লাগলেও বিশেষ মনোযোগ দিয়ে শুনেছি স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক সাপ্তাহিক অনুষ্ঠান স্বাস্থ্য কথা। এতে আলোচনা করা হয় ব্লাড ক্যান্সার নিয়ে, যা আমাদের জানা খুবই জরুরি। অনুষ্ঠানে অতিথি ছিলেন রক্ত ক্যান্সার বিশেষজ্ঞ ডাক্তার কামরুল হাসান। তার সাবলীল আলোচনা আমাদের কাছে অনুষ্ঠানটিকে খুবই উপভোগ্য করে তোলে। চমৎকার অনুষ্ঠানটির জন্য রেডিও তেহরানকে ধন্যবাদ।
স্বাস্থ্য কথা অনুষ্ঠান সম্পর্কে মতামত জানানোয় মোহাম্মদ সাগর মিয়া, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এবারের মেইলটি এসেছে ভারতের পশ্চিমবঙ্গের মালদা জেলার নাগেশ্বরপুর শাহাপুর গ্রাম থেকে, আর পাঠিয়েছেন আব্দুর রহিম শেখ। সালাম ও শুভেচ্ছা জানাবার পর তিনি লিখেছেন, দীর্ঘ 25 বছর ধরে আমি আপনাদের অনুষ্ঠান শুনে আসছি, কিন্তু কোনোদিন লেখা হয়নি। আজ প্রথম এই ইমেইলটা করলাম।
25 বছর পর প্রথম চিঠি, তো কি লিখেছেন তিনি?
হ্যাঁ, এই চিঠিতে তিনি তার ভালো লাগার অনুষ্ঠানগুলোর নাম উল্লেখ করেছেন। তারপর লিখেছেন, 15 নভেম্বর রেডিও তেহরান থেকে প্রচারিত চিঠিপত্রের অনুষ্ঠান প্রিয়জন শুনলাম। এতে বাংলাদেশের রাজধানী ঢাকার বাড্ডার শ্রোতা আলো আহমেদের ফোন আলাপ খুব ভালো লেগেছে।
ভাই আব্দুর রহিম শেখ, 25 বছরের নিরবতা ভেঙে চিঠি লেখায় আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশা করি এখন থেকে নিয়মিত লিখবেন। আচ্ছা আশরাফ ভাই, বেশ কিছু চিঠির জবাব তো দেয়া হলো, এবার একজন শ্রোতার সরাসরি সাক্ষাৎকার শুনলে কেমন হয়?
খুব ভালো হয়। একজন শ্রোতা অবশ্য আমাদের সাথে কথা বলার জন্য টেলিফোনের অপর প্রান্তে অপেক্ষা করছেন। তাহলে প্রথমেই তার সাথে পরিচিত হওয়া যাক।
আমি মোহাম্মদ মাসুদ রহমান, আমি বাংলা ইন্টারন্যাশনাল রেডিও শ্রোতা ক্লাব শিবগঞ্জ বগুড়া এর প্রতিষ্ঠাতা সভাপতি। আমি রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠান নিয়মিত শুনি এবং আমার খুব ভালো লাগে।
ভাই মাসুদুর রহমান, আপনাকে প্রিয়জন আসরে স্বাগত জানাচ্ছি। প্রথমে জানতে চাচ্ছি আপনি কবে থেকে আমাদের অনুষ্ঠান শুনছেন এবং কিভাবে এই বেতারের সন্ধান পেলেন?
আমি সেই 18 বছর আগে সম্ভবত, আমাদের যখন ওই আপনাদের মাহফুজুল হক বাংলা বিভাগের প্রধান ছিল, তিনি আমাদের শিবগঞ্জে এসেছিলেন একটা পাঠাগারে, তো অনেক আগে থেকে শুনে আর কি।
আপনি দীর্ঘ 2 দশক ধরে আমাদের অনুষ্ঠান শুনছেন, তো ঠিক কোন কোন বৈশিষ্ট্যের কারণে আমাদের অনুষ্ঠান শোনেন?
যেহেতু আমরা মুসলমান, মুসলমানদের সঠিক যে কথাগুলা ভাষাগুলা আমরা রেডিও তেহরানে পাই, অন্য বেতারে তারা মানে ধর্মীয় আমাদের ধর্মীয় অনুভূতিকে তারা মানে পাশ কাটিয়ে চলে, এবং রেডিও তেহরান ইসলামের যে দৃষ্টিতে আর কি, ইসলামের যে মৌলিক ধারা বা ইসলামের যে দৃষ্টিভঙ্গি, সেগুলা মানে সুন্দরভাবে সহজভাবে ফুটে তোলে আর কি, কোনো বোকাপেক্ষি করে না কারো আর কি, সেই জন্য ভালো লাগে।
মাসুদ ভাই, চিঠিপত্রের আসর প্রিয়জন সম্পর্কে আপনার মূল্যায়ন জানতে চাচ্ছি, কেমন লাগে এই অনুষ্ঠানটি?
প্রিয়জন অনুষ্ঠানটা ভালো লাগে, মানে শ্রোতাদের যে মতামত, এগুলা এই মানে তাদের নিজস্ব মতামত মোবাইলের মাধ্যমে ধারণ করে বা টেলিফোনের মাধ্যমে ধারণ করে প্রকাশ করে, এই জন্য ভালো লাগে, এবং আমাদের সঠিকভাবে সঠিক ভাষা নিজের মতামত প্রকাশ করতে পারি,
সবশেষে আমাদের অনুষ্ঠান সম্পর্কে কোনো পরামর্শ বা প্রস্তাব থাকলে আপনি দিতে পারেন।
রেডিও তেহরানে পিসটা ছিল, পিসটা বন্ধ হয়ে যাওয়ার জন্য একটু খারাপ লাগছে, তাই ওই পিসটা থাকলে মনে করেন অনেক সময় অনুষ্ঠানের মধ্যে হয়তো গ্যাপ চলে যায়, কিন্তু পিসটা থাকলে ওই অনুষ্ঠানগুলো শোনা হয় এবং সবগুলো অনুষ্ঠান ঘাটাঘাটে পিস বার করে যায়, যার জন্যে
আপনার পরামর্শ আমাদের বিবেচনায় থাকলো। তো আজকের এই সাক্ষাৎকার পর্বে অংশ নেয়াই মাসুদুর রহমান ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
শিশু কিশোর বন্ধুরা, রংধনুতে রয়েছে তোমাদের জন্য শিক্ষণীয় এবং মজার মজার গল্প। প্রতি বৃহস্পতিবার রংধনু শোনো, কেমন? আর হ্যাঁ, তোমরা যারা রংধনুতে অংশ নিতে চাও, তোমাদের ফোন নম্বর জানাও এই ঠিকানায়, রেডিও তেহরান 1982@gmail.com।
বাংলাদেশের ঢাকা সেনানিবাস থেকে সোহেল রানা হৃদয় পাঠিয়েছেন এই মেইলটি। তিনি ফ্রেন্ডস ডিএক্সিং ক্লাবের প্রেসিডেন্ট। 18 নভেম্বর প্রচারিত রংধনু আসর সম্পর্কে হৃদয় ভাই লিখেছেন, ইসলামী শিক্ষার আলোয় জীবনের রং বদলাতে রংধনু আসর দারুণ এক আয়োজন। শিশু কিশোরদের জন্য আয়োজনটি হলেও সার্বজনীন এই অনুষ্ঠানের মাধ্যমে শিশু থেকে প্রাপ্তবয়স্ক সকলের জন্য আলোকময় জীবনের হাতছানি দেয়া হয়। এ পর্বের ওয়াদা রক্ষা সংক্রান্ত গল্পটি মানুষের জীবন বদলে দেওয়ার জন্য যথেষ্ট। আমরা কথায় কথায় ওয়াদা করে থাকি, কিন্তু ওয়াদা রাখতে না পারলে যে পাপের ভাগী হতে হবে সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে। দারুণ শিক্ষণীয় এই গল্পটি আমাদের সবার জীবনে ওয়াদা রক্ষার শিক্ষায় স্মরণীয় হয়ে থাকুক এই কামনা করছি।
রংধনু আসর সম্পর্কে মতামত জানানোর জন্য ভাই সোহেল রানার হৃদয় আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আশা করি আমাদের অন্যান্য অনুষ্ঠান সম্পর্কেও লিখবেন। টাঙ্গাইলের সাগর দিঘির দিঘি বেতার শ্রোতার সঙ্গ থেকে মোবারক হোসেন ফোনি পাঠিয়েছেন এবারের মেইলটি। তিনি লিখেছেন, আমার একটি ছোট্ট প্রশ্ন, সেটি হল ইরানে নাকি মাইকেও উচ্চস্বরে আজান দেওয়া হয় না, এই বিষয়ে বিস্তারিত জানালে খুশি হব।
হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, ইরানে মাইকে আজান দেওয়া হলেও যাতে শব্দ দূষণ না হয় সেদিকে খেয়াল রাখা হয়। বেশিরভাগ মসজিদের আশেপাশের এলাকার মুসল্লিরাই কেবল আজানের শব্দ শুনতে পারেন। এছাড়া মসজিদের কাছে যদি হাসপাতাল বা ক্লিনিক থাকে তাহলে মাইকের শব্দ কমিয়ে রাখা হয়।
মোবারক হোসেন ফণী ভাইকে ধন্যবাদ আপনার প্রশ্নটির জন্য। আশা করি আমাদের অনুষ্ঠানমালা সম্পর্কেও মতামত জানাবেন। এবারের ইমেলটি পাঠিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার নওপাড়ার ফ্যামিলি রেডিও লিসনার্স ক্লাবের সভাপতি নিজামুদ্দিন শেখ। তিনি লিখেছেন, কোরআনের প্রতি আকর্ষণ শিরোনামের রংধনু আসরটি শুনলাম। অনুষ্ঠানটি এমন প্রাণবন্ত ও হৃদয়গ্রাহী ছিল যা শুনে আমি অত্যন্ত অভিভূত ও মুক্ত হয়ে গিয়েছিলাম। মিশরের বিখ্যাত কারি আব্দুল বাসিত আব্দুস সামাদের অনুকরণে ইরানি শিশুকারী মাহমুদ রেজা হাতামির কণ্ঠে পবিত্র কোরআন তেলাওয়াত আমাকে ভীষণভাবে মুগ্ধ করেছে। বিশ্বের সবচেয়ে পঠিত গ্রন্থ পবিত্র কোরআনের বাণী কিভাবে মানুষকে আকৃষ্ট করে তা জানতে পারলাম আপনাদের একটি সত্য ঘটনার উপস্থাপনার মধ্য দিয়ে। আল্লাপাক আমাদের মানব জাতির কল্যাণ ও নাজাতের একমাত্র পাথেয় পবিত্র কোরআন পড়ার ও বোঝার তৌফিক দান করুন, এ কামনায় ইতি টানলাম।
রংধনু আসর সম্পর্কে চমৎকার মতামতের জন্য নিজামুদ্দিন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। রংধনু আসর সম্পর্কে মতামত জানিয়ে বাংলাদেশের গোপালগঞ্জ জেলার মকসুদপুর থেকে আব্দুর রহমান মুন্সি পাঠিয়েছেন ইমেলটি। তিনি লিখেছেন, আমি দীর্ঘ 10-15 বছর ধরে রেডিও তেহরানের অনুষ্ঠান শুনে আসছি। এই বেতারের প্রতিটি অনুষ্ঠান আমাকে মুগ্ধ করে, বিশেষ করে রংধনু অনুষ্ঠানটি আমার খুব ভালো লাগে। এখান থেকে অনেক কিছু শেখার আছে এবং অনেক কিছু জানার আছে।
আব্দুর রহমান মুন্সি ভাইকে ধন্যবাদ মেইল করে মতামত জানানোর জন্য। আসরে এবারের মেইলটি এসেছে ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার মেখলিগঞ্জ থেকে, আর পাঠিয়েছেন মনীষা রায়। প্রীতি ও শুভেচ্ছা জানানোর পর তিনি রেডিও তেহরান বাংলা অনুষ্ঠানের দৈনিক পরিবেশনা, বিশ্ব সংবাদ, দৃষ্টিপাত এবং কথাবার্তা প্রসঙ্গে মতামত জানিয়েছেন। বিশ্ব সংবাদ সম্পর্কে তিনি লিখেছেন, ভারত ও বাংলাদেশ সহ বিশ্বে ঘটে যাওয়া চলমান ঘটনাবলী নিয়ে তরতাজা খবরগুলো এত সুন্দর, সাবলীল ও আকর্ষণীয়ভাবে পড়া হয় যা একবার শুনলে দ্বিতীয়বার আরও শুনতে ইচ্ছে করে। এ প্রসঙ্গে তিনি দুর্গোৎসবের সময়ে বাংলাদেশের সাম্প্রদায়িক ঘটনায় রেডিও তেহরান বাংলা বিভাগের খবরের কথা বিশেষভাবে উল্লেখ করেছেন।
আমাদের তিনটি প্রাত্যহিক পরিবেশনা সম্পর্কে নিরপেক্ষ এবং বস্তুনিষ্ঠ মতামত তুলে ধরায় মনীষা রায় আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আসরে শেষ চিঠিটি এসেছে চাপাই নবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলার ছোট জামবাড়িয়া থেকে, আর লিখেছেন মোহাম্মদ আব্দুল হাকিম মিয়া। তিনি লিখেছেন, রেডিও তেহরানের শ্রোতা সংখ্যা কত তা আমার জানা নেই, তবে প্রিয়জনে চিঠিপত্রের জবাব এবং পার্স টুডেতে প্রকাশিত শ্রোতাদের মতামত দেখে অনুমান করা যায় যে রেডিও তেহরানের পুরুষ শ্রোতার তুলনায় নারী শ্রোতার সংখ্যা খুবই কম। নারীদের অংশগ্রহণ ও নারী শ্রোতা বৃদ্ধিতে নারীবান্ধব বিশেষ অনুষ্ঠান প্রচার করার জন্য রেডিও তেহরানকে অনুরোধ করেছেন এ শ্রোতাবন্ধু।
নারীদের জন্য আলাদা অনুষ্ঠান প্রচারের বিষয়টি আমাদের বিবেচনায় থাকল। তো চিঠি ও মতামতের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসরের এ পর্যায়ে কয়েকজন শ্রোতার চিঠির প্রাপ্তি স্বীকার করছি। আব্দুল সালাম সিদ্দিক বরপেটা আসাম ভারত থেকে, বিধান চন্দ্র সান্যাল দক্ষিণ দিনাজপুর পশ্চিমবঙ্গ ভারত থেকে, ভারতের ছত্তিশগড়ের ভিলাই থেকে আনন্দমোহন বাইন, তাসলিমা আক্তার লিমা সাউথ এশিয়া রেডিও ক্লাব সার্ক বাংলাদেশ থেকে, মোহাম্মদ জিল্লুর রহমান গেন্ডারিয়া ঢাকা থেকে এবং মোহাম্মদ জুবায়ের হোসেন যশোরের চৌগাছা থেকে।
চিঠি লেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো শ্রোতা বন্ধুরা, আজকের আসর থেকে বিদায় নেওয়ার আগে আপনাদের জন্য রয়েছে একটি গান। গানের কথা লিখেছেন এস এম করিমউদ্দিন আর গিয়েছেন ব্রিটেন প্রবাসী তরুণ শিল্পী শহীদ ফালাহি।
তো শ্রোতা বন্ধুরা, আপনারা গানটি শুনতে থাকুন আর আমরা বিদায় নিই প্রিয়জনের আজকের আসর থেকে।
প্রশংসা তোমার সবে রব্বুল আলামিন, আমি তোমার বান্দা তুমি রহমান রহিম, করুণা বিচার তুমি সেই মহাদিন, তুমি আমার করো ক্ষমা হে দয়ালু অসীম। La ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah. শিষ্যের কাছে আমি হেরে যাই বারে বার, তবু তুমি খুলে রাখো তো বারদার। নফসের কাছে আমি হেরে যাই বারে বার, তবু তুমি খুলে রাখো তো বারদার। পাপে তাপে তোমার সবে কাপুরানিন, আমি তোমার বান্দা তুমি রহমান রহিম, করুণা বিচার তুমি সেই মহাদিন, তুমি আমার করো ক্ষমা হে দয়ালু অসীম।
এখন রয়েছে কথাবার্তা।
শ্রোতা বন্ধুরা, 6 ডিসেম্বর সোমবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি। আমি বাবুল আখতার
এবং আমি মুজাহিদুল ইসলাম।
আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছে। বাংলাদেশের শিরোনাম, তথ্য প্রতিমন্ত্রীর পদত্যাগ দাবি মির্জা ফখরুলের। দৈনিক প্রথম আলো, তথ্য প্রতিমন্ত্রীর বক্তব্য ব্যক্তিগত, দলের না, বলেছেন ওবায়দুল কাদের, দৈনিক কালের কণ্ঠ। বিএনপি ক্ষমতা দখলের দিবা স্বপ্ন দেখছে, বলেছেন কাদের, দৈনিক ইত্তেফাক। সেন্ট মার্টিন সাগরে তলিয়ে যাওয়ার আশঙ্কা বিজ্ঞানীদের, দৈনিক যুগান্তর। মুখে কালো কাপড় বেঁধে শোক পালন শিক্ষার্থীদের, দৈনিক মানব জমিন। ভারতের শিরোনাম, অমিক্রণে আক্রান্ত এক পরিবারের 4 সদস্য, বিয়ে বাড়িতে যান বিদেশ থেকে ফিরে, দৈনিক আনন্দবাজার পত্রিকা। বাবরি ধ্বংসের বর্ষপূর্তি, ত্রিস্তরীয় নিরাপত্তায় মরে ফেলা হল মথুরাকে, দৈনিক সংবাদ প্রতিদিন। জেনে শুনেই হামলা সেনাবাহিনীর অভিযোগ, নাগাল্যান্ড পুলিশ এবং প্রত্যক্ষদর্শী বিজেপি নেতার দৈনিক আজকাল।
শ্রোতা বন্ধুরা, এবারে বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত। দৈনিক প্রথম আলো এক খবরে লিখেছে, জিয়া পরিবারের বিরুদ্ধে অশালীন মন্তব্যের প্রতিবাদ জানিয়ে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মুরাদ হাসানের পদত্যাগ দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ সোমবার এক বিবৃতিতে মির্জা ফখরুল এ দাবি করেন, সম্প্রতি মুরাদ হাসানের একটি সাক্ষাৎকার সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হয়েছে। এতে তিনি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া, তার ছেলে তারেক রহমান ও নাতনি জাইমা রহমান সম্পর্কে নানা মন্তব্য করেন। এ নিয়ে তীব্র সমালোচনা হচ্ছে। বেসরকারি নারী সংগঠন নারীপক্ষ এই মন্তব্যের প্রতিবাদ জানিয়েছে। মুরাদ হাসানের মন্তব্য সম্পর্কে বিবৃতিতে মির্জা ফখরুল জানান, একজন জাতীয় পতাকাধারী ব্যক্তির এ ধরনের বক্তব্য সমগ্র জাতিকে স্তম্ভিত করেছে।
দৈনিক কালের কণ্ঠ পত্রিকায় বলা হয়েছে, বিএনপির শীর্ষস্থানীয় একজন নেতার কন্যাকে নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ মুরাদ হাসানকে নিয়ে চলছে আলোচনা সমালোচনা। তার এমন বক্তব্য নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসান ভার্চুয়াল আলোচনায় নারী বিদ্বেষমূলক যে বক্তব্য দিয়েছেন তা তার ব্যক্তিগত মত, দলের বক্তব্য না। আজ সোমবার সকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে ঢাকা সিটির মেয়র কাউন্সিলরদের সঙ্গে মত বিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানান তিনি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, এটা তার ব্যক্তিগত মন্তব্য হতে পারে, আমাদের দলের বা সরকারের কোনো বক্তব্য বা মন্তব্য না। এই ধরনের বক্তব্য কেন দিল সে, অবশ্যই আমি বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করব।
দৈনিক যুগান্তর এক খবরে জানিয়েছে, সমৃদ্ধ জীব বৈচিত্র্যের আধার হিসেবে বিবেচিত দেশের একমাত্র প্রবাল সমৃদ্ধ দ্বীপ সেন্ট মার্টিনের প্রবালগুলো রোগাক্রান্ত হয়ে মারা যাচ্ছে। গত চার দশকে এই দ্বীপ উপকূল থেকে হারিয়ে গেছে হাজার হাজার টন প্রবাল ও পাথর। এ কারণে ক্ষয়ের শিকার হয়ে উপকূলের বিস্তীর্ণ ভূমি সমুদ্র গর্ভে বিলীন হয়ে গেছে। বিশেষ করে দ্বীপের উত্তর উপকূলে সৃষ্টি হয়েছে ভাঙনের। মনুষ্য ঘটিত বেশ কয়েকটি প্রভাবে দ্বীপটি পরিবেশগত এক ব্যাপক নেতিবাচক প্রভাবের শিকার হয়েছে। অবিলম্বে পরিবেশগত পুনরুদ্ধারের উদ্যোগ নেওয়া না হলে অদূর ভবিষ্যতে দ্বীপটি সাগর গর্ভে তলিয়ে যাওয়ার আশঙ্কা করছেন বিজ্ঞানীরা। শনিবার কক্সবাজারের পেঁচার দ্বীপস্থ বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানীদের 2020-2021 অর্থ বছরে সম্পাদিত গবেষণার ফলাফল উপস্থাপনের উপর আয়োজিত এক সেমিনারে বিজ্ঞানীরা এ তথ্য প্রকাশ করেন।
দৈনিক ইত্তেফাক পত্রিকায় বলা হয়েছে, বিএনপি ক্ষমতা দখলের দিবাস্বপ্ন দেখছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, বিএনপি মহাসচিব আবুল তাবুল বলতে গিয়ে খেয়ে হারিয়ে ফেলেছেন, তারা ক্ষমতা দখলের যে দিবাস্বপ্ন দেখছে তা দুঃস্বপ্নে পরিণত হবে। আজ সোমবার সকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে ঢাকা সিটির মেয়র কাউন্সিলরদের সাথে মত বিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন। দেশের উন্নয়নের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে জানিয়ে তিনি বলেন, এখনও স্বাধীনতা বিরোধীরা তৎপর, তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি গণতন্ত্র কার্ফিউ গণতন্ত্র, তামাশার গণতন্ত্র, তাদের বর্ণচোরা গণতন্ত্রে দেশের মানুষ আর ফিরে যাবে না।
দৈনিক মানবজমিনের খবর, মুখে কালো কাপড় ও বুকে কালো ব্যাজ ধারণ করে সড়কে নিহতদের জন্য শোক পালন করলেন শিক্ষার্থীরা। আজ সোমবার রাজধানীর রামপুরা এলাকায় দুপুর ১২টায় শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করে। গত মঙ্গলবার থেকেই নিয়মিত রামপুরা ব্রিজে অবস্থান নিচ্ছে শিক্ষার্থীরা। পূর্ব ঘোষণা অনুযায়ী বেলা ১২টায় ব্রিজে জড়ো হন তারা। এ সময় মুখে কালো কাপড় বেঁধে নিহতদের স্মরণে শোক ও সংহতি প্রকাশ করেন শিক্ষার্থীরা। নিরাপদ সড়কের দাবিতে বিভিন্ন স্লোগান দেন তারা। এর আগে সড়কের অব্যবস্থাপনা ও দুর্নীতিকে লাল কার্ড ও ব্যঙ্গচিত্র প্রদর্শন করেন শিক্ষার্থীরা। শেওড়াপাড়া এলাকায় গ্রিন ইউনিভার্সিটির শিক্ষার্থীরা সড়কে নিহত শিক্ষার্থীর স্মরণে শোক র্যালি বের করেন।
এবার ভারতের বিস্তারিত খবর তুলে ধরছি। অমিক্রনে আক্রান্ত এক পরিবারের চার সদস্য বিয়ে বাড়িতেও যান, বিদেশ থেকে ফিরে। দৈনিক আনন্দবাজার পত্রিকায় বলা হয়েছে, একই পরিবারের চারজন সদস্য অমিক্রন আক্রান্ত হয়েছেন রাজস্থানে। তবে সেটা আর এখন বড় খবর নয়, কেন্দ্রকে চিন্তায় ফেলেছে ওই পরিবারটি সম্পর্কে সম্প্রতি প্রকাশ্যে আসা একটি তথ্য। তাতে জানা গিয়েছে, 28 নভেম্বর চারজনে একটি বিয়ে বাড়িতে গিয়েছিলেন। জয়পুরে আয়োজিত সেই বিয়ে বাড়িতে উপস্থিত ছিলেন কম করে 100 জন অভ্যাগত। কাল বিলম্ব না করে তাই প্রশাসন এখন ওই বিয়ে বাড়ির অতিথি তালিকা মেলাতে বসেছে। অতিথিদের করোনা পরীক্ষা করানোর প্রস্তুতিও শুরু করে দিয়েছে রাজস্থান সরকার। রাজস্থানের ওই পরিবারটি গত 25 নভেম্বর দক্ষিণ আফ্রিকা থেকে দেশে ফিরে।
দৈনিক আজকাল এক খবরে জানিয়েছে, গতকাল নাগাল্যান্ডের মন জেলার ওটিং গ্রামের কাছে ভয়াবহ দুর্ঘটনায় গোটা দেশ বিচলিত। জঙ্গি সন্দেহ করে ভুল করে 16 জন গ্রামবাসীকে গুলি করে মেরে ফেলেছে 21 আধাসামরিক বিশেষ বাহিনী। সেনার তরফে দুঃখ প্রকাশ করা হলেও এ নিয়ে উঠেছে নানা প্রশ্ন। এমনকি নাগাল্যান্ড রাজ্য পুলিশই গুরুতর অভিযোগ করেছে সেনার বিরুদ্ধে। পুলিশের দাবি, নিরাপত্তা বাহিনীর অভিপ্রায় ছিল সাধারণ মানুষের খুন জখম। এ নিয়ে একটি FIRও দায়ের করেছে পুলিশ। FIRের কপিতে লেখা হয়েছে, বাহিনীর অভিযানের সময় কোনো পুলিশি সহায়তা ছিল না, কিংবা এই অভিযানের জন্য রাজ্য পুলিশের কাছে কোনো সহায়তা চাওয়া হয়নি। তাই বোঝা যাচ্ছে নিরাপত্তা বাহিনীর উদ্দেশ্যই ছিল সাধারণ মানুষকে হতাহত করা।
দৈনিক সংবাদ প্রতিদিনে বলা হয়েছে, বাবরি তো ঝাঁকি হ্যায় মথুরা কাশি বাকি হ্যায়। 90-এর দশকে কর সেবকদের এই হুঙ্কার ভোলার নয়। সেই স্লোগানের সুরেই আজ মথুরায় প্রথম পদক্ষেপ নিচ্ছে হিন্দু সম্প্রদায়। আজ 6 ডিসেম্বর বাবরি মসজিদ ধ্বংসের বর্ষপূর্তির দিনেই শাহী ঈদগাহ মসজিদ সংলগ্ন চত্বরে শ্রীকৃষ্ণের একটি মূর্তি স্থাপন করা হচ্ছে। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনার আশঙ্কায় মন্দির ও মসজিদ চত্বর কড়া নিরাপত্তায় মুড়ে ফেলেছে মন্দির নগরীর প্রশাসন। শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই গুটি নিচ্ছি,
আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
শ্রোতা বন্ধুরা, কথাবার্তা অনুষ্ঠানটি শুনলেন। আমাদের হাতে সময় না থাকায় সংবাদ শিরোনামগুলো আর জানানো যাচ্ছে না। আপনারা ভালো সুস্থ থাকুন এই কামনা করে আমাদের নৈশ অধিবেশনে শোনার আমন্ত্রণ জানিয়ে রেডিও তেহরান থেকে আমি বাবুল আখতার এখনকার মতো এখানে বিদায় চাইছি। খোদা হাফেজ।